الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وأصلي وأسلم على أفضل الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سيرة باكر على شنا أسكام راتشي ونار جيبان تك شكاني تي تيني أتي شدون أبن بوري باري شدش شد شنجة كامون أتر ببهار كورتين أبن شكان تيكي أمرا কি শিখতে পারি। প্রথমত আল্লাহ তাআলা আসলে আত্মীয় স্বজনের কিছু অতিরিক্ত হক দিয়েছেন অন্য মানুষের তুলনায়। যত ঘনিষ্ঠ আত্মীয় তত হক বেশি, এমনকি দুনিয়ার দিকে দিনের দিকে দোনো দিকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে প্রথমে কাদেরকে দাওয়াত দিতে বললেন আল্লাহ তাআলা, সেটা সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াতে এসেছে, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে আপনি আগে দাওয়াত দেন, আল্লাহ সম্পর্কে সতর্ক করেন। তাহলে দিনই দাওয়াতের ক্ষেত্রে পরিবারের এবং আত্মীয় স্বজনের আপনার আমার প্রতি অনেক হক আছে, এবং তাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের পরিবারের লোকদেরকে আগে দাওয়াত দিয়েছেন। এবং এই জন্যই ওনার পরিবারের সদস্যরাই আগে ইসলাম কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে করে পরিবারের লোকেরাই আগে ইসলাম কবুল করেছে। আমাদেরও তাই দায়িত্ব আছে, নিজের পরিবারের সদস্যদেরকে দিনের দিকে নিয়ে আসার কাজ করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে আমাদের সবচেয়ে কাছের কে? আমাদের নিজেদের পরিবার হওয়ার আগে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে কার হক আগে বেশি? মা বাবার। এবং এই মা বাবার হকের কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, সূরা আল ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন এবং চূড়ান্ত করে দিয়েছেন যে তোমরা কারো ইবাদত করবে না তিনি ছাড়া, আল্লাহ ছাড়া, আর পিতা মাতার প্রতি সদয় আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার যদি তোমার জীবনে যদি দেখো যে তোমার দুইজনকে পেয়ে গেছো বুড়ো বয়সে অথবা কমপক্ষে একজনকে পেয়েছ, তাদেরকে কিভাবে ডিল করবে? ফালা তাকুল্লাহুমা উফ, কোনো সময় তারা যদি কোনো কথা বলে বা কাজ করে যেটা তোমার কাছে কষ্টের কারণ হয়, এই কষ্ট প্রকাশ করার জন্য উফ শব্দটাও বলো না, অথবা উহ শব্দটাও বলো না। ওয়ালা তানহারহুমা, কখনো তাদেরকে ধমকের সুরে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, আর তাদের সাথে কথা বলতে গিয়ে খুব সুন্দর ভাষায় আদবের সাথে কথা বলো। এটা সূরা আল ইসরার 23 নম্বর আয়াতে। সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি ইনসানকে ওসিয়ত করেছি, খুব মানে জরুরি পরামর্শ দিয়েছি যে এবং নির্দেশ দিয়েছি যে তারা যেন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করে। খুব ভালো করে বুঝিয়েছি আমি ইনসানকে যে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। হামালা থু উম হুকুর হাওয়া ওয়াদা হাতু কুরহা, বিশেষ করে তার মা কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে তাকে প্রসব করেছে। তো এই নবী যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পেয়েছেন, তিনি অবশ্য ওনার মা বাবার খেদমতের সুযোগ পাননি, কিন্তু তিনি আমাদেরকে এগুলো বলে গিয়েছেন। কিন্তু তিনি নিজে সুযোগ পান নাই, সাহাবাদেরকে সব খুব এবং আমাদেরকে উম্মতকে তিনি বলে গেছেন, যারাই মা বাবা পাবে তারা যেন তাদের খেদমত করে এবং তাদের প্রতি সদয় আচরণ করে। এক সাহাবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন যে ওয়াক্ত মতো নামাজ পড়ে নেওয়া, দেরি না করা, ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করা, সালাত আদায় করা সময় মতো। লোকটি বললেন, আই এরপরে দুই নম্বর ডিউটি কোনটা আল্লাহর কাছে জরুরি? তিনি বললেন, দুই নম্বর হচ্ছে বেররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা। নামাজে আল্লাহর হুকুমের পরেই পিতামাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই উম্মতকে ট্রেনিং দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, রেদার রব ফি রেদাল ওয়ালিদ ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, আর পিতামাতা অসন্তুষ্টি হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। তবে এখানে সীমারেখা আছে, পিতামাতা কোনো অন্যায় কাজ করতে বলেছে এবং ওটা ভালো লাগে না, তালাক দাও তাকে, তো এটা আরেকজনকে তালাক দিয়ে ফেলবে পিতামাতার কথা অনুযায়ী, এটা নয়। কারো ক্ষতি করার জন্য বললে সেটা নয়, ভালো কাজের জন্য বা কারো ক্ষতি হবে না সেরকম কাজের জন্য অবশ্যই পিতামাতার কথা শুনতে হবে। আরেকটি হাদিসে পিতামাতার হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ওই লোকটি ধ্বংস হয়ে যাক, ওই লোকটি ক্ষতিগ্রস্ত হয়ে যাক, ওই লোকটি সব কিছু সে তার দুনিয়া আখেরাতে সব বরবাদ হয়ে গেল। বলা হলো কে, কার কথা বলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যেই ব্যক্তি পিতামাতাকে পেল, দুইজনকে অথবা একজনকেও পেল, যে খেদমত করার সুযোগ হয়েছে তারা বুড়ো বয়সে, কিন্তু সে সেটা করলো না, আর করে জান্নাতে যাওয়ার সুযোগ গ্রহণ করলো না, সে ধ্বংস হয়ে যাক, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আরেকটি হাদিসে তিনি বলেছেন পিতামাতার গুরুত্ব সম্পর্কে, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা কোনো গুনাহ কথা বলবো? তিনবার করে বললেন, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? সাহাবীরা বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন আমাদেরকে। তিনি বললেন, প্রথমটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর প্রতি কাউকে শরীক করা, অর্থাৎ শিরকের মধ্যে লিপ্ত হওয়া। দুই নম্বর বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের প্রতি দুর্ব্যবহার করা। এরপরে তিনি বসা ছিলেন, যখন এরকম করে বসা ছিলেন, তিন নম্বর বলতে গিয়ে তিনি একদম একটু হেলান দিয়ে বসা ছিলেন, তিন নম্বর বলতে গিয়ে তিনি সোজা হয়ে গেলেন আর বললেন আলা কাউলু জুর ও শাহাদাতু জুর, খবরদার। আরেকটি তিন নম্বর বড় মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এবং এই কথাগুলোকে তিনি অনেকবার বলতে থাকলেন, কতবার রিপিট করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আহারে, আমরা তখন দেখছি যে রিপিট করতে করতে তিনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, তিনি যদি এখন থেমে যেতেন তাহলে। এই তিনটা কবিরা গুনাহের মধ্যে অন্যতম বড় ছিল পিতামাতার প্রতি খারাপ ব্যবহার করা, তাদেরকে অবহেলা করা। আরেকটি হাদিসে পিতামাতার হক সম্পর্কে তিনি বলেন, তিনজন লোক, তিন ধরনের লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটুও দয়া মায়ার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, একটুও তাকাবেন না। তারা কারা? আল-আকুল ওয়ালিদাইহি, যে পিতামাতাকে অনেক কষ্ট দিয়েছে। দুই নম্বর মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপানে লিপ্ত ছিল, মদ খেয়েছে, মদ খেয়ে জিন্দগি যাপন করেছে। তিন নম্বর ওয়াল মান্নানু আতাআহ, যে ব্যক্তি কাউকে কোনো ফেভার করলো, কাউকে কিছু উপকার করলো, সাহায্য করলো, কিন্তু পরে একসময় তাকে খোঁটা দিয়ে ফেলল। আমরা অনেকেই সাহায্য সহযোগিতা উপকার করি, করি না? কেউ কেউ আমাদের কেউ করে, উপকার করার পরে আপনি এখন যদি বলেন তোমার এত উপকার করলাম আর তুমি আমার সঙ্গে এখন আমার কথা মানলা না, আমার উল্টো দিয়ে গেলা, এগুলো বলে খোঁটা দেওয়া, এটা আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন। আপনার হক যে উপকার করছেন সেই বেচারা আপনার প্রতি দুর্ব্যবহার না করুক, এটা ঠিক, কিন্তু সে করে ফেলেছে। কিন্তু আমি আপনার কারো উপকার করে থাকি, সেটাকে আমরা নষ্ট করব এবং তার পরিবর্তে উল্টো শাস্তি নেব, আমরা দরকার নাই। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইমান আনছি অলরেডি, শাহিদ তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, ইসলামের কালিমা পড়ে ফেলেছি, অনেক আগেই মুসলিম হয়ে গেছি, ও সল্লাইতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে যাচ্ছি, ও আদায়তু যাকাতা মালি, আমার অর্থের টাকা পয়সা যাকাতও আদায় করে যাচ্ছি, অসুমতো রমাদান, রমাদান রোজাও রেখে যাচ্ছি প্রতি বছর, তো আমার এগুলা এটা যথেষ্ট হবে কিনা আল্লাহ তাআলার কাছে, আমার এগুলোর মাধ্যমে কি আমি আখেরাতে নাজাত নিশ্চিত হবে, এই কথা মানে প্রশ্ন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, মান মাতা আলা হাদা কানা মা আন-নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ইয়াউমুল কিয়ামা হাকাযা। যে ব্যক্তি এইরকম এই কাজগুলো করে যেগুলো তুমি করেছ, বহুত ভালো আমল করেছ, এইরকম আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেলে এই যে এই লোকটার হাসর হবেন কেয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। তবে একটা কথা আছে, সেটিতে তিনি বললেন, যদি পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার না করে থাকে, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করলে এত নেক আমল করলেও আটকে যাবে আল্লাহর কাছে, পার হতে পারবে না। আরেক লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি আমার প্রতি কার হক? তিনি বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা, চার নম্বরে। তাই মায়ের হক বেশি, কারণ ওই যে কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করে প্রসব করেছেন, এরপরে বড় হওয়া পর্যন্ত ছোটকালে দুধ দুধ খাওয়ানো থেকে শুরু করে যে কত রাতের ঘুমকে কোরবানি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা মাকে বাবার তুলনায় অনেক বেশি হকদান করেছেন। আল্লাহ তাআলা কি ইনসাফ করেছেন না করেননি? অবশ্যই ইনসাফ করেছেন। এরপরে আরেকবার আসলো যে তোমার আরেকজন জিজ্ঞেস করলো যে কার হক বেশি আমার জীবনে? তখন বলে, তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবা, তারপরে তোমার কাছের যে যে আছে। তারপরে মনে কর মা বাবার পরে, আপনি বিয়ে শাদী না করলে কার হক এখন? ভাই বোনের হক। তারপরে চাচা মামা এদের হক, দাদা নানা এদের হক। আবার বিয়ে শাদী করে গেলে তখন স্ত্রী ছেলেমেয়ের আরেক রকম হক চলে আসে। তিনি বলেন, যা যে যত কাছের তত তার তোমার হক বেশি, যে একটু দূরে তার হকের পরিমাণ একটু কমে আসে। এখন তিনি কিন্তু আসলে এত মা বাবার হক আদায় করতে যে এত ফজিলত আছে, আল্লাহ তাআলা বলছেন, তিনি বারবার আমাদেরকে বোঝাচ্ছেন, উনি তো মা বাবার হক আদায় করতে করার সুযোগটা পেলেন না, ওনার মনে একটা আফসোস। এখন মা বাবা যেহেতু নেই দুনিয়াতে, কোনো হক আদায় করতে তিনি পারছেন না, কিন্তু কোনো কোনো সময় তিনি কি করতেন, তিনি পিতা মাতার জায়গায় যদি কেউ ওনার আরো কাছে ছিল কিছুটা, ওনাদেরকে একটু তিনি পাওয়ার চেষ্টা করেছেন কিছু হক আদায় করার জন্যে। তার একটা এক্সাম্পল এসেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, উহুদিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাওব হারির, একবার ওনাকে উপহার দেওয়া হয়েছিল বাইরে থেকে আসা কোনো মেহমানের পক্ষ থেকে রেশমি কাপড়ের টুকরা, বড় একটা, উনি যেন কাপড় চাপড় এগুলো বানান সুন্দর করে, ওনার জন্য বেশ বড় কাপড়ের থানের মতো একটা টুকরা নিয়ে আসছে বাইরের থেকে আসা এক মুসলিম। তো তিনি তো পুরুষ, তিনি তো পড়বেন না এটা রেশমি পোশাক, হারাম পুরুষদের জন্য। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এটা তো মহিলাদের জন্য জায়েজ আছে। তিনি বললেন, কাসেমু খুমরান বাইনাল ফাওয়াতেম, এটা তো অনেক সুন্দর রেশমি পোশাক আসছে, এটা তো আমরা পড়তে পারবো না, তবে এটাকে তিন টুকরা করে ফেলো, করে ফাতেমাদের মধ্যে বন্টন করে দাও। ফাতেমাদের মধ্যে তো ফাতেমা তিনজন, ওনার কাছের ফাতেমা কয়জন? তিনজন। একজন হচ্ছেন ওনার মেয়ে ফাতেমা, আরেকজন হচ্ছেন ওনার চাচি ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ, তার মানে ওনার চাচাকে ছিলেন আবু তালেব। তাহলে আবু তালেবের ঘরে উনি লালিত পালিত হয়েছেন, তো আবু তালেবের স্ত্রী ওনার চাচি ওনাকে মায়ের মতো খেদমত করেছেন, এই জন্য ওনাকে এক টুকরা দিতে বললেন। তাহলে মায়ের জায়গায় ওই ফাতেমাকে রাখছেন, আরেক ফাতেমা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার আরেক চাচা, সেই চাচার মেয়ে ফাতেমা। ওই চাচা খুব প্রিয় চাচা ছিলেন, তো বাপের খেদমত করতে পারেন নাই, চাচার খেদমত করবেন, চাচাও মারা শহীদ হয়ে গেছেন, তখন চাচার ঘরে যে চাচার মেয়ে আছে তাকে তিনি উপহার দিলেন। তো উনি পারলেন না পিতা মাতাকে সরাসরি খেদমত করতে, কিন্তু পিতা মাতার সঙ্গে সম্পর্কিত দুই ফাতেমা এবং ওনার মেয়ে ফাতেমাকে এভাবে বন্টন করে দিলেন। এরপরে হচ্ছে ওনার থেকে শিখে সাহাবিরা ঠিক এভাবে আমল করেছেন, যারা পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের আফসোস হয় এখন আমাদের পিতা মাতা নাই যে একটু খেদমত করবো, একটু টাকা পয়সা দেবো, একটু উপকার করব, হ্যাঁ সুযোগ নাই, কিন্তু তাহলে আমাদের জন্য সুযোগ আছে অন্য তরিকা তিনি শিখিয়েছেন, যে পিতা মাতার সঙ্গে যারা ঘনিষ্ঠ ছিলেন, পিতা মাতার বন্ধু বান্ধব, পিতা মাতার সঙ্গে স্পেশাল সম্পর্ক ছিল, তাদেরকে খেদমত করলে পিতা মাতার খেদমত হয়ে যায়। এবং সাহাবীরা ঠিকই এটা আমল করেছেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা যাচ্ছেন, মদিনা থেকে হজ বা উমরা করতে যাচ্ছেন, প্রথমে এক বেদুইন এক যুবককে দেখা হলো, তার সঙ্গে পরিচয় হওয়ার পরে তাকে টাকা পয়সা এমনকি নিজের সাথে নিয়ে যাওয়ার যে পশুটা যান বাহন হিসাবে আছে ওইটা সহ মাথার দামি পাগড়ি খুলে সব দিয়ে দিলেন, তাকে গায়ের দামে আলখেল্লা সব দিয়ে দিলেন। তো অন্য সাথীরা ছিল বেদুইন মানুষ, এই এত দামি পাগড়ি এত দামি আলখেল্লা এগুলা দিয়ে সে কী করবে, বেদুইন মানুষ টাকা পয়সা কিছু দিয়েছেন এইটা তো যথেষ্ট তাদের খুশি হয়ে যাবে। তিনি বলেন তোমরা জানো না তার বাবা ছিল আমার বাবার বন্ধু, আমার বাবা যেতে আসতে দেখা হলে তাদের সঙ্গে খুব খাতির ছিল, আমার বাবা দুনিয়াতে নাই, এখন আমার বাবার বন্ধুর ছেলের আমি যদি বাবার কথা মনে করে দেই আমার বাবাকে দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে সেই সওয়াব দান করবেন। তাহলে সাহাবিরা এইভাবে শিখেছেন, আপনার মা বাবার আত্মীয় স্বজন আমার মা বাবার আত্মীয় স্বজনকে আমরা এইভাবেই বন্ধু বান্ধবকে সম্মান করা দরকার, তাহলে আমরা বেরুল ওয়ালে দাইন পিতা মাতার প্রতি খেদমতে সব পেয়ে যাব। এরপরে আমরা দেখি যে পরিবারের সন্তানদের সঙ্গে উনি কিভাবে কেমন ঘনিষ্ঠ ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা কয়জন সন্তান দিয়েছেন, সর্বমোট সাতজন, মাশাআল্লাহ। কয়জন ছেলে কয়জন মেয়ে? তিন ছেলে চার মেয়ে, গুড, মাশাআল্লাহ। তো সবার ইন্তেকাল হয়ে গেছে, ওনার জীবদ্দশায় শুধু একজন বাকি ছিলেন, যার ইন্তেকাল হয়ে যায় ওনার ইন্তেকালের ছয় মাস পরে, তাই না? তো এই যে বিশেষ করে উনি সন্তানদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে অনেক আদর করতেন, এমনকি ওনার ছেলে ইব্রাহিম যখন আঠারো মাস বয়সে যখন মারা যায় তখন তিনি কত মানে কোলে নিয়েছেন, ওনার কোলের উপরে ইন্তেকাল করেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে, এবং ওনার ছেলেটা ইব্রাহিমকে দেওয়া হয়েছিল মানে একটু মদিনার শহরের বাইরে দুধমার কাছে দুধ পান করার জন্য সেখানে ছিল, তিনি সেখানে যেতেন, গিয়ে প্রায় চলে যেতেন, গিয়ে তাকে আদর করতেন, তাকে খুব চুমু দিতেন, তার শরীরের গ্রাণ গ্রহণ করতেন, এত আদর করতেন যে সাহাবিরা বলেছেন যে সন্তানকে এত মায়া করতে আদর করতে আমরা আর কাউকে দেখিনি যেটা রসুল্লাহ সাল্লাহ আসলাম করেছেন, প্রিয়জনদের সঙ্গে এভাবেই মায়া মহব্বতের সম্পর্ক গড়ে তোলা। দিন যদি থাকে আর মায়া মহব্বত থাকে আশা করা যায় এই সন্তান কোনো দিন পিতা মাতার সঙ্গে এরকম করবে না, খুব রেয়ার হইতে পারে, কিন্তু যখন দিনের কমতি, দুই নম্বরে সন্তানের সঙ্গে আমাদের দূরত্ব যদি পয়দা হয়ে যায় তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি আমাদের থেকে দূরে সরে যাবে এবং এটা তাদের জন্য ক্ষতি আর আমরাও কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছেলে মেয়েদেরকে নাতি নাতনিদেরকে যখন চুমু দিতেন আদর করে, বললেন যে আমরা শুনে পড়ে গেছি যে বেদুইনরা বলতো আল্লাহ এগুলো চুমু টুমুতে এগুলো মহিলারা দেয়, পুরুষরা এগুলো করে নাকি, আপনি মানে আল্লাহ নবীকে দেখে বললেন যে আপনি এত বড় দায়িত্ব পালন করেন আর পোলাফানকে সবার সামনে ধরে চুমু দেন এটা কেমন দেখা যায়, তিনি বললেন যে তোমরা কারো দিলে যদি আল্লাহ রহম না দেয় দয়া মায়া না দেয় আমি কি করতে পারি তাদেরকে। তো একজন নবী কোন শানে বসে আছেন সেখানে বাচ্চারা চলে আসে, আমরা গত সপ্তাহে শুনেছি নামাজের মধ্যে তিনি তাদের কোলে নিয়ে ফেলেছেন, তো এই যে একটা মানুষের স্বাভাবিক দয়া মায়ার জিন্দগি যেখানে কোনো আর্টিফিশিয়ালিটি নাই, যেখানে খুব ফর্মালিটি সব জায়গায় মেনটেন করতে হয় না, মানুষ কী মনে করবে, পরিবারের সদস্যদেরকে যদি আমরা মানসিকই মনে করবো এ করে বাচ্চারা আসে এসরে দিয়ে দিলাম, তো বাচ্চারা কষ্ট পাবে, বাচ্চাদের এটা হজম করার মতো এই বয়স আল্লাহ দেননি, ওরা কষ্ট পাচ্ছে, তিনি তাদেরকে কষ্ট দেবেন না। এগুলো আমাদের জন্য যে কত শিক্ষা এখানে আছে। এরপরে আমরা দেখি যে তিনি ওনার সন্তানদেরকে যাদেরকে পেয়েছেন বড় হওয়ার পরে বিয়ে শাদি দিয়ে তাদের সন্তান সন্ততি হয়ে গেছে, তারপরেও তিনি অনেক কাছে রেখেছেন, অনেক আদর করেছেন এবং নিজের সন্তানকে দূরে সরিয়ে দেননি কখনো মানসিকভাবে। বিশেষ করে ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা, যাকে তিনি বিয়ে শাদি দিলেন আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে, এছাড়াও তিনি আসলে আগের মেয়েগুলোকে যেগুলো ইন্তিকাল হয়ে গেছে তিনি মোটামুটি চেষ্টা করেছেন সবগুলো মেয়েকে ভালো ভালো পরিবারে দেওয়ার জন্য, যাদের মোটামুটি সব দিক থেকেই সামাজিকভাবে পারিবারিকভাবে মোটামুটি একটা সুন্দর আছে, যেখানে যেন তেন জায়গায় তিনি বিয়ে দেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দিতে গিয়ে যখন মোহরের কথা আসলো, আলী বলে মোহর কোত্থেকে দেবো, আমার তো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু নাই, খান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘরে। তো একবার এক যুদ্ধের মধ্যে তিনি গনিমতের মাল পেয়েছিলেন একটা দেরা, দেরা মানে হলো যে শিল্ড বর্ম, এইটা উনি গনিমতের মাল হিসেবে পেয়েছেন, মোটামুটি এটার কিছু মূল্য আছে। তো বললো যে ওইটার দাম আছে মার্কেটে, বললো যে তাহলে তোমার কিছু নাই, তোমার যে বর্মটা পেয়েছে ওটা তো আছে তোমার, এটা তো একটা অ্যাসেট ছোটোখাটো, আই না দেরা ওই কাল হতামি ওইটা দাও। তো আলী বললেন যে আসে, হ্যাঁ এটা আমার কাছে আছে, ফাতে হা ইয়া ওইটাই তোমার মোহর হবে। এখন এই বর্মটা যে দাম বা এটা একটা দামি জিনিস, এটা একটা অ্যাসেট, টাকা না থাকলে সম্পত্তি দেওয়া যায়, টাকা না থাকলে অন্য কিছু দেওয়া যায় বা টাকা থাকলে টাকা দেওয়া যায়। তো যেমন আপনারা একসময় দিয়েছেন মোহর দিয়েছেন জমি, তার সঙ্গে আবার অ্যাড করেছেন, কেউ কেউ মনে করে যে জমি দেওয়া লাগবেই এটা একসময় ছিল, কিন্তু এখন আর এটা নাই, মানে কিছু একটা দিতে হবে। এখানে এক প্রসঙ্গে যেটা আবার আসে যে মোহরে ফাতেমি একটা নাম শুনছেন কিনা, মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, এটা নিয়ে লোকেরা মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি করে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশ কম মোহর দিলেন তিনি, তার নাই তো মিসকিন, কী দেবে সে? এখানে আপনি বড় লোক, লাখ লাখ টাকা খরচ করবেন, হাজার হাজার পাউন্ড খরচ করবেন, আর মোহরের মধ্যে এসে মোহরে ফাতেমি খোঁজেন, ডাজ ইট মেক সেন্স? এটা তো মিলে না। কাজে এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে। হ্যাঁ, যে ব্যক্তি গরিব বেশি কিছু নেয় তার থেকে আপনি বড় আদায় করবেন না, আর এমনিতেই মোহরকে বেশি বেশি বড় করে ধরা এটা তিনি পছন্দ করেন না। তিনি বলেছেন যে মহিলার মোহরানা এবং তার সাজগোজ সব কিছুর মধ্যে অলঙ্কার আদি তাকে বিয়ে শাদি করতে আইসা রুহুন না, মানে যাকে বিয়ে শাদি করতে মানে খরচ কম হয়, কোনো চাপ পড়ে না, বেশি ডিমান্ড নয়, মোহর থেকে শুরু করে সব কিছুই একটা মানে মানুষের অবস্থার উপরে কনসিডার করে দেয়, জোর করে চাপিয়ে দেয় না, খুব ডিমান্ড করে না, সে মহিলাকে আল্লাহ তাআলা খায়র বরকত বেশি দান করেন। এটা একটা গাইডলাইন আসছে। তো এটা কি সবাই সমাজের একটা ফ্ল্যাট রেট নাকি, ধনী গরিব সবার এক রেট নাকি? অবস্থা অনুযায়ী হবে, কারো মোহর হতে পারে 10,000 পাউন্ড, কারো মোহর হবে 5,000 পাউন্ড, কারো মোহর হবে 1,000 পাউন্ড, অবস্থা অনুযায়ী। তো এখানে ওই মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি মুখস্থ করে আর কত খরচ করতেছে লাখ লাখ টাকা আর এমনি মোহরে ফাতেমি, এগুলো একটা মানে শরীয়তকে না বুঝে আসলে শরীয়তকে নিয়ে উপহাস করার মতো বিষয় আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। বিয়ের পরেও দায়িত্ব শেষ হয় নাই ওনার, বিয়ের পরেও দায়িত্ব শেষ হয় নাই, দায়িত্ব স্টিল আছে, কেমন আছে, মাঝে মধ্যে দেখতে আসতেন যে ঘর ঠিকঠাক মতো চলে কি না। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার অভিযোগ করলেন যে আমার হাতের অবস্থা দেখেন বাবা, কাজ করতে করতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে কাজ করেন, মা ফাতেমা ঘরে কাজ করেন সব কিছু। তো একটা বাঁধি টানি যদি কোনো জায়গায় বাইতুল মাল থেকে দেওয়া যায়। তো তিনি বললেন যে দেওয়ার মতো তো এখন নাই, তুমি এক কাজ করো, এই তিন তসবি পড়ো রাতে শোয়ার সময়, তাহলে গোলাম বাঁধিয়েছে কত বেশি যে আল্লাহর কাছে পেয়ে যাবা। বুঝ দিয়েছেন, দিতে পারতেছেন না কিন্তু ওনার মনের কষ্ট দূর করে দিয়েছেন, সুন্দর আমল শিখিয়ে দিয়েছেন। আবার একদিন দেখতে আসছেন, দেখতে এসে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে নাই। জিজ্ঞাসা করলেন আলী কই, তাকে দেখি না যে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সরি সরকাল থেকে ওটা মুখস্থ চলে আসে হঠাৎ করে, মা তো বলতে হবে শুধু নবীদের নবীর বিবিদেরকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা বাইনি ওয়াবাইনাহু শাইউন ফাগাদাবানি ফখরাজা ওয়ালাম ইয়াকুল ইনদি ওয়ালাম ইয়াকিল ইনদি, যে আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে এবং আমাকে একটু কড়া কথা বলছে, আমিও কড়া কথা বলে দিছি, মানে একটু ঝগড়া হয়েছে ভালো। তো উনি মাইন্ড করেছেন, উনি আপসেট হয়ে গেছেন, কষ্ট পেয়েছেন, উনি চলে গেছেন, কই গেছে জানি না, ঘর থেকে বেরিয়ে চলে গেছেন, একটু রাগ করে গেছেন আর কি। কোথায় কোথায় এখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজাখুঁজি শুরু করছেন, মানে দুপুরবেলা যে কাইলুলা করার সময়, সাধারণত আরব দেশে গরমের ভিতরে লোকেরা বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে কাইলুলা করে ঘরের মধ্যে একটুখানি রেস্ট নেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, খবর নিলেন যে কোথায় আছে, দেখো তো আলী গেছে কই। ওকে সাহাবীদেরকে বললেন উনজুর আইনা হুয়া, কই গেছে আলী দেখো তো। তারপর সবাই গিয়ে দেখলো যে মসজিদের মধ্যে শুয়ে আছে, মসজিদের মাটির ফ্লোরের মধ্যে শুয়ে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে গেলেন, চলে গিয়ে দেখেন যে শুয়ে আছে, বোধহয় একটু ঘুম এসে গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর, মাটির মধ্যে শুয়ে আছেন, গায়ে চাদর ছিল, তো চাদর এখান থেকে ফাঁক হয়ে গেছে, পিঠের মধ্যে অনেকগুলো বালি লেগে গেছে, বালির মধ্যে শুয়ে আছে অলমোস্ট এক সাইড, তো গায়ে বালি লেগে গেছে। তো তখন তিনি বললেন খুম ইয়া আবা তোরাব, খুম ইয়া আবা তোরাব, হে বালুর বাবা উঠো, বালুর বাবা উঠো। তো আবু বলে আরব দেশে কোনো কিছু যে মালিক হয়, যেমন না দাঁড়িওয়ালা, আমরা কই লোকটাকে দেখছেন ওই যে দাঁড়িওয়ালা লোকটা গেছে, তো লোকেরা বলবে আবু লেহিয়া, আবু লেহিয়া মানে দাঁড়ির বাপ, শাব্দিক অর্থে আসলে দাঁড়ির বাপ না মানে দাঁড়িওয়ালা। তো আবু তোরাব মানে ধুলাওয়ালা, যে ধুলা গায়ের মধ্যে ধুলের মধ্যে পড়ে আছে, দেখো তো বললেন যে এই ধুলাওয়ালা উঠো, ধুলাওয়ালা উঠো। তো বুঝাই শোনাই ইয়া চেক করে ঘরে নিয়ে গেলেন এবং মা ফাতিমা সবকে যেন সেট সেট করে দিয়ে আসলেন। তাহলে পারিবারিক দায়িত্ব পালন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ত্রুটি করেননি, একদম গুরুত্ব সহকারে পালন করেছেন, পরিবারের সদস্যদেরকে একদম কাছ থেকে নিজের দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন, সেটা তিনি সকল ক্ষেত্রে। তারপরে আমরা শুনেছি সিরাতের মধ্যে যখন ওনার একটা মেয়ের সন্তান মারা যাচ্ছে, নাতিন ওনার মারা যাচ্ছে, তখন ওনার মেয়ে খবর পাঠালেন যে ইয়া আমার বাবাকে আসতে বলেন, যে আমার মেয়েটার বোধহয় এই মুহূর্তে কিছু আল্লাহ নিয়ে যাবেন, উনি একটু আসুক, উনি একটু আসুক। তখন উনি অত্যন্ত জরুরি কাজে ব্যস্ত ছিলেন, তিনি খবর পাঠালেন যে সে সবর করুক, তাকে বলো সবর করুক, আমি কাজে আসি। পরে আবার আল্লাহর কসম করে পাঠালাম আব্বা যেন আসেন, আবার পাঠিয়েছেন খবর, তখন তিনি আসছেন। এসে এই এই ইতিমধ্যেই তার নাতিন দুনিয়া দিকে চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহর কাছে চলে যাচ্ছে দুনিয়া থেকে। তখন তিনি মেয়েকে সান্ত্বনা দিলেন ইন্না লিল্লাহি মা আখাদ ওয়ালাহু আলাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। এটা সুন্দর নসিহত মেয়েকে এই সময় দিলেন যে দেখো আল্লাহর অধিকার আছে, তিনি যাকে চান নিয়ে যাবেন, এটা আল্লাহর সৃষ্টিকর্তারই অধিকার আছে। ওয়ালাহু ওয়ালিল্লাহি মা আতা ওয়ালাহু মা আতা কোনো কোনো রেওয়ায়েতে, আর তিনি যাটা যেটা দিবেন রেখে রেখে যাবেন, নেবেন না রেখে যাবেন, সেটাও আল্লাহর অধিকার আছে। কাকে আল্লাহ কখন নিয়ে যাবেন, কাকে আল্লাহ অনেক অসুস্থ অবস্থা থেকে আবার হায়াত দেবেন, দুনিয়াতে রেখে দেবেন কিছুদিন, এই সমস্ত এখতিয়ার অধিকার একমাত্র কার, আল্লাহ। আর আমাদের যদি মনে রাখতে হবে আমাদের ইমান হচ্ছে কি, অকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যে সব কিছু আল্লাহ তাআলার কাছে সবার হায়াতটা নির্দিষ্ট সময়ের জন্য লেখা আছে। এই লেখা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। কোনো সন্তান যদি অতি অল্প বয়সে মারা যায়, এই এতটুকু তার জন্মের আগেই, বহু আগেই আল্লাহ লিখে রেখেছেন, এর বাইরে সে একদিনও পাওয়ার কথা না। মাঝ বয়সের মানুষ হোক, জওয়ান মানুষ হোক, বুড়ো মানুষ হোক, কে কোন দিন মারা যাবে, বিআজালিম মুসাম্মা, সুনির্দিষ্ট হায়াত ঠিক করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কাজেই সেটা আমাদেরকে, আমাদের ইমানের দাবি হচ্ছে সেটা মেনে নেওয়া, কষ্ট হলেও মেনে নেওয়া। এখন কষ্ট হয়, কষ্টের পরে ফাল তাসবির ওয়াল তাহতাসিব, তাহলে যাদেরই এরকম কিছু ফেস করে মুসিবতের খবর, তারা সবর করুক, এবং সবর করে, সবর করলে কি হবে, ওয়াল তাহতাসিব, সবরের বিনিময়ে বিশাল পুরস্কার পাবে। লানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিমিন আল আমওয়াল ওয়াল আনফুসি আস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, অবশ্যই সবরিন, তাহলে সবর করলে কি, সবরকারীদেরকে সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহু মুসিবা, যখন তাদের জীবনে কোনো মুসিবত নেমে আসে, আর সবচেয়ে বড় মুসিবত কোনটা, প্রিয়জনের কোনো মৃত্যু সংবাদটা, এর চেয়ে বড় মুসিবত তো কিছু না। কারো বাড়ি আগুন লেগে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, এটাও মুসিবত, কিন্তু তার তুলনায় নিজের প্রিয়জন মারা গেলেন, এটা আরও বড় না? তো এইরকম মুসিবতে যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ তাদের জন্যে? তারা বলে, তারা সবরটা কিভাবে করে, ইদা আসাবাত মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা মেনে নেয়, মেনে নিয়ে বলে আমিও তো আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, আল্লাহর খিদমতে, আল্লাহর ইবাদতের জন্যে, এবং যখন আল্লাহ নিয়ে যাবেন তখন চলে যাওয়ার জন্যে, আমিও তো সেই একই অবস্থা, আমাকে যেতে হবে সেখানে। কাজে যদি কেউ আল্লাহকে নিয়ে যায়, যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ নিয়ে যাবে, আমাকে সৃষ্টি করেছেন আমাকেও নিয়ে যাবেন, এটাকে আমাকে গ্রহণ করতেই হবে, আমি সবর করে মেনে নিতেই হবে, এই কথার স্বীকৃতি দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এই কথাটাকে স্বীকার করে বান্দা। এই সবরকারী যদি এরকম সবর করে, তার জন্য কি পুরস্কারের কথা এখন আসতেছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, উলাইকা আলহিম সালাওয়াত, সালাওয়াতের অর্থ কি আসতেছি, উলাইকা আলহিম সালাওয়াত মির রাব্বিহিম ওয়া রাহমাহ, রহমত তাদের জন্য আছে আল্লাহর কাছে রহমত। তারপরে কি, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এখন তার আগে সালাওয়াত কি, সালাওয়াতের কোন কোন অর্থ আসছে রহমত, তো রহমত আসছে অলরেডি পরে শব্দে, তার আগেটাও কি রহমত নাকি? তো অনেক ক্ষেত্রে অনেক করেছে, আগেরটা হচ্ছে প্রশংসা, যে আল্লাহ তারা তার প্রশংসা করেন, যে দেখো আমার বান্দা, আমার বান্দি এই যে তার প্রিয়জনকে হারিয়ে সবর করতেছে, দেখছো তাকে, তার কথা উল্লেখ করে আল্লাহ তালা ফেরেশতাদের কাছে, অন্য মাখলুকদের কাছে বলেন, তার প্রশংসা করছেন। তো আল্লাহ যদি তালা কারো প্রশংসা করেন, তার সেই লোকটা শান কোথায় যেতে পারে মনে করেন? সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে খবর পাঠালেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সে জন্য সবর করে এবং আল্লাহর কাছে বিশাল পুরস্কারের জন্য আশা করে সবরের বিনিময়ে। এইভাবে তিনি ওনার নিজের পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করেছেন, এবং নিজের জন্য আমরা শুনেছি ঘটনাটা, তারপরে এর অর্থ এই নয় যে তিনি একটুও কষ্ট পাননি বা ওনার নিজের কষ্ট যে হয়নি, এটা নয়, নিজের কষ্ট হয়েছে। এবং যখন ওনার সন্তান এবং ওনার নাতিন নিজের কোলের মধ্যে ধরা অবস্থা ইন্তেকাল করে, ওকে, তখন ওনার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। আপনি সবর করবেন, চোখের পানি আসবে না, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন না, এটা আসবে ন্যাচারাল, আল্লাহ তাআলা রহমত দয়া দিয়েছেন। তো তিনি তো সবরের কথা বারে বারে বলেন, এখন তিনি যখন চোখের পানি পড়ছে, তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে সবর করতে বলেছেন, তো আপনি তো এই সবর করতে করা উচিত, মানে ওনারা সান্ত্বনা দিচ্ছেন কোন ভাষা দিয়ে, এটা তো ডিফিকাল্ট, তবু বলতেছেন যে আপনি তো আমাদেরকে সবর কথা বলেন। তো এখন ওনারা মনে করছেন চোখের পানি ফেলা বোধহয় সবর হয় না, এমনভাবে থাকতে বোধহয় চোখের পানিও না আসে, এটা কি সম্ভব নাকি, মানুষকে আলে এত অত্যাচার করবেন নাকি? তিনি সেটা ব্যাখ্যা করে বললেন, শোনো, আমি সবর করছি ঠিকই, কিন্তু চোখের পানি দেখছো হাদিহি রহমাতুন জালা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা তো আল্লাহর রহমত, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে দিলের মধ্যে যে রহমত দিয়েছেন সেই কারণে মায়া দয়া মায়া আসে, প্রিয় সন্তান হারালে, আত্মীয় স্বজন হারালে চোখে পানি আসে, এটা আল্লাহর রহমত, এর মধ্যে কোনো ক্ষতির কারণ নাই, এটা সবরের সঙ্গে এর কোনো সংঘর্ষ নেই, এটা সবরের পরিপন্থী নয়, হ্যাঁ এটা এটা আমাদের কোনো দোষ নেই। কিন্তু হ্যাঁ, কেউ যদি বলে চিৎকার করে বসে, মানে এই যে উঁচু আওয়াজে কাঁদা, এটা অনেক বড় কবিরা গুনাহ, এবং যে সমস্ত মানুষ কারো মৃত্যু সংবাদে জোরে উঁচু করে চিৎকার করে রোদন করে বিলাপ করে, আল্লাহ তাদের শাস্তি আখেরাত অনেক বেশি হবে, আল্লাহ মাফ করুন, এটা থেকে আমাদের সব দূরে থাকতে হবে। চোখের পানি নীরবে ঝরঝর করে পড়ে যাবে, এটা আল্লাহ তাআলা কোনো অপরাধ দেখবেন না, এটা রহমতের লক্ষণ। তো এই জন্য কারণ হলো যে কারো মোটেই চোখের পানি যদি না আসে, একদম না আসে না, সেটা খুব ভালো বলা মুশকিল। কারণ একটা হাদিসে তিনি বলেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, যাদের দিলটা নরম, চোখে পানি আসে এরকম সময়ে অন্তরটা নরম হয়ে যায়, এই এই ধরনের বান্দাদের প্রতি আল্লাহ বেশি রহম করেন, তাই না? তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানুষ হিসাবে পরিবার পরিজনের সঙ্গে ওনার দুঃখে সুখে সময়টা কেটেছে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম লেসন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ওনার দুঃখে সুখে কীভাবে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে এত বড় দায়িত্ব পালন করা অবস্থায় নিজের মানে প্রিয়জন, ছেলে মেয়ে, নাতি নাতিন, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের হাসি খুশি দুঃখ সব কিছুতে তিনি জড়িত হয়ে আছেন। এটাই হলো একজন আদর্শ মানুষের লক্ষণ। যারা অনেক কিছু মনে করেন দুনিয়ার বাইরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, বাইরে অনেক দায় দায়িত্ব থাকে, পরিবার যদি একেবারে শেষ পর্যন্ত কোনো কিছু পায় না, এটা কিন্তু আবার ব্যালেন্স থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত থাকা সত্ত্বেও পরিবারের সুখ দুঃখে তিনি সবসময় শরীক থেকেছেন, অংশগ্রহণ করেছেন, এটা আল্লাহ তাআলার বিরাট নেয়ামত। আমাদের নিজেদের এই ব্যাপারে শিক্ষা নেওয়ার আছে। আমাদের সমাজে আমরা দেখি কিছু লোক আছে, সমাজের মাতবর কিসিমের লোক আছে দেখবেন, তারা মানে এক জায়গাতে আর জায়গায় মিটিং করে, মিটিং করে এই সপ্তাহের শেষের দিকে রাতের বেলায়, সারাদিন ব্যবসা করলো, কাজ করলো। আর আপনি যদি দেখেন লন্ডন শহরে বসেও এই বিভিন্ন সমিতি, বিভিন্ন ফাংশন, বিভিন্ন পার্টিতে তারা রাতের 12টা পর্যন্ত 11টা পর্যন্ত গল্প গুজব আড্ডার আসরে বসে আছে, আর ছেলে মেয়ে তাদেরকে সমানে মিস করছে, ঠিক কিনা? ঘরে যখন যাবে সব ঘুমিয়ে গেছে। আসলে আমরা মাঝে মাঝে কিছু এই পরিস্থিতির শিকার হয়ে কষ্ট লাগে নিজেদের কাছে। সামারের মধ্যে আমরা মসজিদে যেতে যেতে ঘরের মধ্যে 12টা হয়ে যায় প্রায় এসব পড়িয়ে। তো এটা তো হলো একটা ইয়ের কারণে, কিন্তু যারা এই ফালতু কারণে বিভিন্ন রকমের সমিতি টমিতি সোসাইটি মোসাইটি এগুলো নিয়ে এই যে আড্ডার আসরে বসে, গল্প গুজবের আসরে বসে, তারপরে আপনার রেস্টুরেন্টে খায়, হোটেলে খায়, এরপরে এই সমিতি টমিতি নিয়ে কি করে, কত ছবি টবি উঠায়, আর দেশের থেকে আতি নেতা পাতি নেতা কিছু আসলে এগুলোর পিছনে লাইন ধরে দেওয়া, হারে তার খেদমত করে মনে হয় যেন জান্নাতের কাছাকাছি চলে যাচ্ছে, অথচ দেখা যাবে যে একটা বড় বেনামাজি তার খেদমতে নিয়ে যেতে আসে। এগুলো মানুষের মধ্যে যে কি ভুল ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর আদর্শ শিখিয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারের সবার সঙ্গে এরকম সুন্দর সম্পর্ক করি। পিতামাতা ছেলে মেয়ের অনেক হক আছে, নাতি নাতিনের অনেক হক আছে, ভাই বোনের হক আছে, মা বাবা থাকলে তো তাদের হক তো অনেক বেশি আছে, স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, এগুলোকে আমরা আসলে খুব গুরুত্ব দিতে হবে। এমনকি কেউ কেউ আছে যে সামাজিক কথা বললাম, কেউ কেউ তথাকথিত ইসলামে তৎপরতার মধ্যে, ইসলামিক কাজের মধ্যেও এত লম্বা চূড়া সময় যদি খালি মিটিং করে মিটিং, মিটিং করে পরে মিটিং সপ্তাহে কয়েক ঘন্টা থাকে, এটাও কিন্তু ব্যালেন্সের অভাব, পরিবার বঞ্চিত হয়ে যায়, এগুলো ঠিক না। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগির সম্পর্কের এই সুন্দর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।